আশা যা ছিল মনে,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মুজিজা। হ্যাঁ, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন, বরং মুজিজা করেই আল্লাহ তার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সমস্ত মুজিজার মধ্যে বড় মুজিজা হচ্ছে মেরাজ, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ তাআলা কাউকে নেয়নি, শুধুমাত্র তার মাহবুব হাবিবে খোদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। আজকেও আমরা মেরাজ সম্পর্কে শোনার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। কৃষ্ণাই ভাইরা, রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন। যে দশবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করেন। আর যে ব্যক্তি একশোবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেয়, এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তো মসজিদে আকসার বিবরণ দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম আসমানের বিবরণ দিলেন, প্রথম আসমান কত বড়, সেখানে কত ফেরেশতা রয়েছে সেখানকার ব্যাপারে বললেন। দ্বিতীয় সপ্তম আসমান পর্যন্ত পৌঁছলেন, সেখানকার বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে পৌঁছলেন, সেখানে একটি বৃক্ষ রয়েছে, সেখানকার অবস্থা সম্পর্কে নিজের উম্মতিকে জানালেন। এরপর সেখানে জিবরিল রয়ে গেলেন, রফরফের উপরে সওয়ার হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন, আরশে মুআল্লায় গেলেন, সেখান থেকে লা মকানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালো যে দেখুন আমি আপনার উম্মতির জন্য কী কী নিয়ামতগুলো সৃষ্টি করে রেখেছি, যারা আমার পছন্দনীয় বান্দা হবে, যারা আমাকে রাজি করবে, যারা আমার দেখানো পথে চলবে, এগুলো নিয়ামত আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখালেন, হে আমার মাহবুব, যে সকল আমার নাফরমান বান্দা রয়েছে, যারা আমার কথা শুনে না, যারা আমার হুকুম পালন করে না, যারা কোরআনের আর আপনার দেখানো পথে চলে না, তো তাদের জন্য আমি কত বেদনাদায়ক এবং ভয়ঙ্কর আজাব সৃষ্টি করে রেখেছি তা আপনি দেখে নিন, আর নিজের উম্মতিকে গিয়ে আপনি বুঝিয়ে দিন তারা যাতে এই সমস্ত গর্হিত নাফরমানি কাজগুলো না করে। ইসলামী ভাইরা, জান্নাতে যত নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, তো যা বর্ণনা করা হয়েছে এর চেয়ে বেশি নিয়ামত সেখানে রয়েছে, এবং জাহান্নামের আজাবের যে বিবরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার চেয়েও আরও ভয়ানক সেখানে আজাব রয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতিকে বুঝানোর জন্য যা দেখে বলেছেন সেগুলো তো আছেই, আরও অনেকগুলো আজাব রয়েছে যা আল্লাহ তার গুনাগার বান্দার জন্য সৃষ্টি করে রেখেছে। ইসলামী ভাইরা, আমরা সর্বপ্রথমে গীবত সম্পর্কে জানার চেষ্টা করব কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যে তিনি জাহান্নাম দেখেছেন, তো গীবতকারীর কী কী শাস্তিগুলো দেখেছেন, চলুন আমরা শুনি। আজ কি হয়, চায়ের আড্ডাতে, হোটেলে দশ বিশ জন লোক বসে আছে, আড্ডা দিচ্ছে, বা খেতে বসে আছে সেখানেও আড্ডা দিচ্ছে, তো যেখানে যেখানে পাবলিক প্লেস আছে বা যেখানে লোকেরা বসে সেখানে বসে নিজের কথা তো কম বলে বা অন্যর কথা কম শুনে, কিন্তু গীবত বেশি পরিমাণে করে আর মানুষকে অপবাদ বেশি দেয় আর মানুষের দোষ ত্রুটিগুলো অনশন করার বেশি চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ বলতো, তারপরে কি হয়েছে? আরে তার কথা বলিস না তুই, একেবারে বাজে মানুষ, থার্ড ক্লাস, এর মতো তো পুরো দুনিয়াতে মানুষই নেই, আর ওর বাড়ির কথা বলছিস? ও তো নিজেকে কত সাধু হয়ে ঘুরে বেড়ায়, নিজেকে সাধু বলে মানুষের মাঝে প্রকাশ করে, কিন্তু তার বাড়ির অবস্থা দেখেছো, একেবারে যেই সেই, আর বলিও না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে কারো বাড়ির ব্যাপারে বলা, কারো সম্পর্কে বলা, কারো দোষ ত্রুটিগুলো অন্বেষণ করা, অপবাদ দেওয়া, এটা কিন্তু গুনাহের কাজ, বড় গুনাহের কাজ। রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজে গেলাম, আল্লাহ আমাকে জাহান্নাম দেখালো, তো আমি দেখলাম ফেরেশতা কিছু মানুষের চোয়াল খুলে রেখেছে আর কেউ তাদের মাংস কেটে কেটে টুকরো করছে আর রক্তগুলো তার মুখের মধ্যে ঢেলে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা যাদের মাংসগুলো টুকরো টুকরো করা হচ্ছে, যাদের চোয়ালগুলো কেটে ফেলা হয়েছে, রক্তগুলো তাদের মুখেই নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, জিবরিল বলো এরা কারা এবং কি অপরাধ করেছে? তো জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতির ওই সকল লোক যারা গীবত করত আর মানুষের দোষ অন্বেষণ করত। এটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়, কিছু মানুষ এই কাজের জন্যই রয়েছে, গীবত করে বেড়াবে। আরে ওর কথা বলছো, ও তো এমন করেছে, সে তো এমন করেছে, তার স্ত্রী এমন করেছে, তার মেয়ে এমন করেছে, আল্লাহ আকবার, এটা কত বড় একটা গুনাহ যে আল্লাহ মানুষের গুনাহগুলোকে ঢেকে রেখেছে আর বান্দা এমন রয়েছে কি মানুষের দোষ অন্বেষণ করছে, গীবত করছে। তো যারা এমনটি করে তাদের ভয় পাওয়া উচিত, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যা গোপনে রেখেছে তো সেটাকে গোপনে রাখা উচিত রয়েছে। আচ্ছা কি হয় জানেন, আমি কারো গীবত করছি বা কারো দোষ ত্রুটি আমি অন্বেষণ করছি বা অপবাদ দেওয়ার চেষ্টা করছি, অথচ আমার মাঝেই হাজারো খামি রয়েছে, হাজারো আমার মধ্যে অভাব রয়েছে, ত্রুটিগুলো রয়েছে, তো একটা মানুষ কিভাবে ভালো হতে পারে, সে কিভাবে সমাজের মানে সম্মানিত ব্যক্তি হতে পারে, সে কিভাবে ঠিক হতে পারে, সে কিভাবে নেককার পরেজগার হতে পারে যে মানুষের গীবত করে আর মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে? সে কখনো ভালো মানুষ হতে পারে না। যে এমনটি করে তাকে একবার চিন্তা করে নেওয়া উচিত, কে আমি মনে হয় ভালো মানুষ না, সমাজের আর এই মানুষের মধ্যে হয়তো আমি নিকৃষ্ট, আর যদি নিকৃষ্ট আমি না হতাম তাহলে কি মানুষের দোষ ত্রুটি আমি অন্বেষণ করতাম, আমি কি গীবত করে বেড়াতাম? তো তাকে একটু চিন্তা করে নেওয়া উচিত। তো তার বিবেকেই বলে দিবে কি হ্যাঁ তুমি ভালো মানুষ না, কারণ তুমি মানুষের গীবত করো, হিংসা করো আর তুমি মানুষকে অপবাদ দিয়ে বেড়াও। তো যদি কেউ এমন ব্যক্তি রয়ে থাকে আর সে যদি নিজেকে জিজ্ঞেস করে তো বিবেক বলে দিবে কি তুই ভালো না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি মেরাজে আরো কিছু আযাব দেখেছি, দেখলেন কিছু মানুষ মৃত্যু পচা দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ভক্ষণ করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা আর এরা পচা মাংসগুলো ভক্ষণ করছে, এরা কারা? তখন জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতির ওই সমস্ত লোক যারা গীবত করত, একের অপরের গীবত করত। তাহলে এটাও একটি হাদিস এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরো কিছু আযাব দেখেছি, আমি একদল মানুষকে দেখলাম যাদেরকে বুকের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, কোথায়? জাহান্নামে। তো জিবরিল আলাইহিসসালামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা যাদেরকে জাহান্নামে বুকের সাথে ঝুলিয়ে রেখেছে? জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত মানুষ যারা অপরের মুখের সামনে দোষ ত্রুটি বলে বেড়াতো আর পিছনে নিন্দা করত। এখন অনেক মানুষ এমন রয়েছে যে মুখের মধ্যেই তার দোষ ত্রুটিগুলো বলে দেয়, আয় তুই তো এই কাজ করেছিস, আয় তুই তো সুদখোর, আয় তুই একেবারে বড় বাজে ব্যক্তি, হ্যাঁ তোর তো ঠিক নেই, তুই তো হারামখোর রয়েছিস, এই সেই, তুই তো বাটপার, তুই দুই নম্বরই, এই সেই বলে দেয়, মুখের উপরে বলে আর পিছনে নিন্দা করে। তো যারা এইভাবে করে মানুষকে অপমান করে, যারা মুখের সামনে মানুষের দোষ ত্রুটিগুলো বলে দেয় এবং অপমান করে, মুখের সামনে দোষ ত্রুটিগুলো বলে দেয়, ডিগ্রেড করে, তো তাদেরকে বুকের ভরে জাহান্নামে ঝুলিয়ে রাখা হবে আর তাদেরকে আজাব দেওয়া হবে। তো কৃষ্ণাই ভাইরা, আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকেও বেরিয়ে আসতে হবে। কেননা একটা ভালো মানুষ, নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা মানুষ কখনো এরূপ করতে পারে না, কাউকে অপমান করতে পারে না, কাউকে এভাবে করে লোকের সামনে বেইজ্জত করতে পারে না। ভালো মানুষ কখনো এরকম করবে না। তো আসুন আমরা নিয়ত করে নিই যে আমরাও কাউকে খারাপ বলবো না আর কারো দোষ ত্রুটিগুলো তার মুখে এভাবে বলে তাকে আমরা অপমান করব না। কেননা এক তো বলছি সে অপমানিত হচ্ছে, আর আমি বলে আমি নিজেই ফেঁসে গেলাম, কিভাবে? জাহান্নামের মধ্যে আজাব হবে। তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি, আমরা আল্লাহ তাআলার বান্দা, আর আল্লাহর বান্দা কখনো গীবত, অপবাদ দেওয়া, কারো দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া কোনো ভালো মানুষ এরূপ করতে পারে না। কারা করবে বা কারা করে? যারা দুষ্ট, যাদের অন্তর খারাপ, যারা অহংকারী, তারা এরূপ কাজ করতে পারে। তো আসুন আমরা তওবা করে নিই যে এখন থেকে আমরা এই সমস্ত কাজ করব না। আমাদেরকে তো চলেই যেতে হবে না, অন্ধকার কবরে তো চলেই যেতে হবে, আর আমার দামি পোশাকগুলো আলমারিতে রয়ে যাবে, আমার টাকা ব্যাংকেই পড়ে থাকবে, আমার জমি জায়গা নিজ স্থানেই পড়ে থাকবে, আমার বাগান, আমার পুকুর, মাছ, এগুলো সব ওভাবেই পড়ে থাকবে, আমার দলিল পাতি যা জমি ক্রয় করেছি, দোকান পাট, ইন্ডাস্ট্রি কোম্পানি, যা কিছু শুধু কাগজের মধ্যেই নাম থাকবে, আর আমার দামের পোশাকও আমাকে পরিধান করানো হবে না, আমার স্বর্ণ অলংকার এই সেই কিছু আমার কবরে দেওয়া হবে না, শুধু কাফনের কাপড় যাবে সাথে। আর অনেক তো এমনও দুর্ভাগা রয়েছে যাদেরকে কাফনের কাপড়ও নসিব হয় না, এমনকি দুই গজ জমিনও নসিব হয় না, বলে না কি হারিয়ে গিয়েছে, কোথায় চলে গিয়েছে। তো ভয় পাওয়া উচিত, কখনো অহংকার করা, কখনো গর্ব করা উচিত নয়, আমি অনেক অথরিটির মালিক, আমি অনেক পাওয়ারওয়ালা, আরে তুই আমাকে চিনোস, আমি কে, হ্যাঁ তো কি কি চিনব। একদিন যখন সে মারা যাবে তো এভাবে এলান হবে না কি অমুক বিশিষ্ট ব্যবসায়ী, হ্যাঁ এভাবে বলা হবে, মরহুমের ইন্তেকাল হয়ে গেছে, অমুক বিশিষ্ট ব্যবসায়ীর ইন্তেকাল হয়ে গেছে, এরপরে বলে মরহুমের জানাজার নামাজ, মাইয়াতের জানাজার নামাজ অমুক সময় অমুক জায়গায় হবে। এখন জীবিত আছি তো বিশিষ্ট ব্যবসায়ী, তো এই সেই লাকাব উপাধি দিয়ে আমাদেরকে ডাকা হয়, কিন্তু মরে গেলে তো লোকেরাও আসে বাড়িতে না, বলে কি বডি কি চলে এসেছে, লাশ কি চলে এসেছে, তো বলে না ঢাকা থেকে এখনো লাশ আসেনি, অ্যাম্বুলেন্সে আসতেছে। আরে কি হলো, এখন বিশিষ্ট ব্যবসায়ী, হ্যাঁ এই জামান ওই জামান, আনিসুজ্জামান এই সেই নাম ছিল, আরে ভাই এখনই বডি বলছো, এখনই লাশ বলছো। তো রূপ বের হলেই সব লাকাব, সব উপাধিগুলো শেষ হয়ে যায়, বলে কি বডি গুসল হয়ে গেছে, লাশকে গুসল দিয়ে দিয়েছে, বা মাইয়াতকে গুসল দিয়ে দিয়েছে, মাইয়াতকে কি কাফন পরিয়ে দিয়েছে, মাইয়াতকে কি খাটের মধ্যে শোয়ায় রাখা হয়েছে, মাইয়াতের কি জানাজা নামাজ হয়ে গেছে, মাইয়াতকে কি কবরে নামিয়ে দেওয়া হয়েছে, মাইয়াত মাইয়াত মুর্দা লাশ বডি, এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের। আমরা বলি না আমাদের অনেক, আমার অনেক অথরিটি রয়েছে, আমার অনেক পাওয়ার রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে, তুই আমাকে চিনোস, আমি কে, কিন্তু রুটা বের হলেই লোক চিনবে, মরহুম বলে, মুর্দা বলে, বডি বলে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা আরেকটি হাদিসে করিমা আমরা শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আর কি কি দেখেছেন, এগুলো সব আমাদের শিক্ষার জন্য, যাতে আমরা সতর্ক হয়ে যাই, কেননা আমরা মুসাফির। হ্যাঁ, আমরা মুসাফির, কোথাকার? কবরের মুসাফির আমরা। এরপরে আমরা আখরাতের মুসাফির হব। তো আমরা মুসাফির, কোনো মুসাফির কখনো এভাবে করে আনকেয়ার থাকে না, তাকে সব সময় সতর্ক থাকতে হয়। আমরা ট্রেনে আছি, আমরা বাসে আছি, তো দেখি কি কোন স্টপে থামছে। হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করি, ভাই জয়পুর চলে এসেছে, ভাই রাজশাহী কি চলে এসেছে, আমরা বারবার জিজ্ঞেস করি, তাই না? নাহলে অন্য স্টেশনে আমাকে নিয়ে চলে যাবে, চাপাইতে নিয়ে যাবে আমাকে। তো যারা জার্নিং করে, ট্রাভেলে থাকে, সফরে থাকে, তো তারা সচেতন থাকে। তো আপনি আমি হায়াতে আছি, তো আমরাও যাতে সতর্ক থাকি, সচেতন থাকি, বি কেয়ার থাকি। আমরা বি কেয়ার বলতে গুনাহ থেকে দূরে থাকি, হারাম থেকে দূরে, সুদ থেকে দূরে, ঘুষ থেকে দূরে, অন্যায় থেকে, অবিচার থেকে, অত্যাচার থেকে আমরা দূরে থাকি, তখনই আমরা আখিরাতে পার পেয়ে যাব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে জাহান্নামে আমি কিছু আযাব দেখেছি। আমার নবী বলেন, কিছু মানুষকে আমি দেখলাম যারা নিজেদের চেহারা ও বক্ষকে তামার নোক দ্বারা আঁচড়াচ্ছে। আমাদের নোক তো সফট একটু, না? কিন্তু সে সময় তামার নোক হয়ে যাবে। আর জাহান্নামীদেরকে আল্লাহ নবী দেখলেন কি তামার নোক দিয়ে নিজের দেহকে আঁচড়াচ্ছে, খামচাচ্ছে, তো গোস্তগুলো খসে খসে পড়ছে। তো জিবরিল আলাইহিসসালামকে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা, আর নিজের দেহ নিজেই এভাবে আঁচড়াচ্ছে, খামচাচ্ছে, আর গোস্তগুলো ঝসে ঝসে খসে খসে পড়ছে, হাড়ে তারা রূপান্তরিত হয়ে গেল, এরা কারা, আর কেনই বা তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা গীবত করত এবং মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করত, আর এ কাজ মহিলারা বেশি করে। তো গীবত করা আর মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করা, তো এটা বড় অপরাধ, যারা করবে তাদেরকে জাহান্নামে এই আযাব দেওয়া হবে। আরও বলা হয়েছে মহিলারা এই কাজ বেশি করে। এখন এক বাড়ি থেকে এক বাড়ি গেল, আরে বুবু জানিস কি হয়েছে, আরে বলিস না, আমাকে বলতেও লজ্জা লাগছে, কি বলি বুবু, কি বলি আপা, এই যে শুরু হয়ে গেল। এখন পুরো একেবারে নিউজ একে তার মুখ থেকে এখন শুনেন, কার বাড়িতে কি হয়েছে, কার মেয়ে কি করেছে, কে কি খেয়েছে, কার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, কি হয়েছে, পুরো হিস্টোরি শুনে দিল। যাই বুবু অনেক কাজ আছে, আরে ভাই কি হলো, এক ঘন্টা পর্যন্ত গীবত করলে, কার বাড়িতে কি হলো না হলো, কার মেয়ে কি করলো, কার বউর সাথে ঝগড়া হলো, কার স্বামীর সাথে ঝগড়া হলো, শাশুড়ির সাথে ঝগড়া হলো, সব কথা বলে দিল। যাই বুবু সময় নাই, এক ঘন্টা তো বলে দিল, এখন বলছে সময় নেই। তো এইভাবে যারা করে বেড়াবে, তো জাহান্নামের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। এ থেকেও আমাদেরকে তওবা করে নিতে হবে। এবার আসুন, আমরা সুদখোরের কি আযাব রয়েছে। আমরা ছোট থেকেই সুদখোরের ব্যাপারে আমরা শুনে আসছি, এই আযাব, ওই আযাব, এই ঘটনা, ওই ঘটনা আমরা শুনে আসছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জাহান্নামের মধ্যে কি কি আযাব দেখেছেন, চলুন আমরা শুনি। আর এই হাদিস হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজের রজনীতে আমি এক ব্যক্তিকে দেখলাম নদীতে সাঁতার কেটে কেটে পাথর গিলছে, সাঁতারও কাটছে আর পাথরও গিলছে। তো আমার নবী বলেন, আমি জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম কে জিবরিল, এরা কারা গভীর সাগরে সাঁতরাচ্ছে আর তারা হাঁপসে যাচ্ছে, নিঃশ্বাস নিতে তাদের অনেক কষ্ট হচ্ছে, আর বড় বড় পাথরগুলো তারা গিলে নিচ্ছে, কত কষ্ট হচ্ছে, এ জিবরিল এরা কারা আর কেন এদেরকে এরূপ আযাব দেওয়া হচ্ছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খেত। সুদ আজ একেবারে অনেক আম হয়ে গিয়েছে, ব্যাপকভাবে প্রচার প্রসার হয়ে গিয়েছে। খুব কম এমন ঘর রয়েছে যেখানে যে ঘরে লোকেরা সুদ খায় না, খুব কম আছে, আছে কিন্তু কম। এখন অনেক লোক সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ব্যাংকে টাকা রেখে দিল, 10 লাখ টাকা রেখে দিল, 20 লাখ টাকা রেখে দিল, 1 কোটি টাকা রেখে দিল, আর সেখান থেকে ইন্টারেস্ট সুদ নিচ্ছে, আর সেটা দিয়ে পরিবার চলছে। দেখুন, হারাম এর খাবারের মধ্যে না হারামেই রয়েছে, সেখানে বরকত নেই, আর সেটা দ্বারা কোনো উপকারও হবে না। আমার ছেলেদেরকে আমি হারাম খাওয়াচ্ছি, তো ছেলেরা কখনো আমাকে সম্মান করবে না, হারাম তো হারামই রয়েছে। তো অনেক লোকেরা এমনও রয়েছে, ব্যাংকে টাকা রেখে দেয়, কাউকে টাকা দিয়ে দিল, সেখান থেকে সুদ নিচ্ছে, কারো খুব ভীষণ প্রয়োজন হয়ে গেল, সেও চলে গেল সুদ নিতে, 1 লাখ টাকা নিতে, আর বলছে কি সপ্তাহে বা মাসে 1000 টাকা করে দিতে হবে। তো আমি বলবো কি, এই সমস্ত সুদখোর যে রয়েছে, তো তারা কি নিজের পরিণাম কি ভুলে গিয়েছে? তারা কি আজীবন এখানেই থাকবে? তারা কি আবে হায়াত পেয়ে গিয়েছে, পান করে নিয়েছে কি তাদেরকে মরতে হবে না? ও ভাই, সুদখোরও মরে, নামাজিও মরে, আলিম সাহেবেরও মৃত্যু হয়, আর গুনাগারেরও মৃত্যু হয়ে থাকে। মত তো আছেই আছে, মত আছেই, চলে যেতে হবে। আর যে ব্যক্তি হারাম খাবে না, এক লুকমা, এক গাছ হারাম খেলো আর সেটা পেটে চলে গেল, তো 40 দিন পর্যন্ত দোয়াই কবুল হবে না। সে অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তো তার ঠিকানা জাহান্নামে রয়েছে। তারপরে মানুষ হারাম থেকে বাঁচতে পারছে না, বাঁচার চেষ্টাও করছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক জামানা এমন আসবে কি লোকেরা হারাম হালালের পার্থক্য ভুলে যাবে, এই টাকা কোথা থেকে আসছে, কোথায় ব্যয় করছে, এটা ভুলেই যাবে। হাল মি মজিদ, আরো আরো টাকা টাকা টাকা, সেটা যে পথ থেকে আসুক না কেন। তো বাস্তবে কি সেই জামানা চলে এসেছে, হারাম হালালের পার্থক্য মানুষ ভুলে গিয়েছে, আর ডে বাই ডে মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, রিয়েল ঘটনা রয়েছে। এক বড় সুদখোর ছিল। সুদখোরের এই শব্দটা আসলেই কেমন কেমন লাগে না? আর যারা সুদ খায় বা পরিবারের লোকেরা যদি জানে, স্ত্রী জানে, ছেলে মেয়েরা জানে, তাহলে তাদেরকে কেমন লাগে হয়তো, কি আমার বাপ সুদ খায় আর আমি সুদখোরের ছেলে, আর বাপ আমাদেরকে হারাম খাওয়াচ্ছে, হারামের পোশাক, হারামের খাওয়া, হারামের বিছানা, হারামের সাইকেল মোটরসাইকেল এই সেই। তো এক সুদখোর ছিল, তো সে নিজের পুরো প্রপার্টি নিজের বোনের ছেলের নামে লিখে দিল, নিজের ভাগনার নামে লিখে দিল, নিজের ছেলে মেয়েকে দিল না। সে মারা গেল, কয়েক মাস হয়ে গেল, তো এর ছেলে মেয়েরা কেস করলো, ওই সুদখোরের নিজের সন্তানেরা কেস করে দিল, আমার বাবা আমার আত্মীয় নামে পুরো সম্পদ করে দিয়েছে, হয়তো বিষ খাইয়ে আমার বাবাকে মেরে ফেলেছে, তো এটা কেস করে দিল। তদন্তের জন্য লাশকে আবার কবর থেকে বের করা হচ্ছে। কার লাশ? সুদখোরের লাশকে কবর থেকে বের করা হচ্ছে। তো যখন বের করা হলো, তো হাড় ছিল, কাফনের কাপড়ও ছিল, ময়লা হয়ে গিয়েছিল, যখন এইভাবে টানলো না, সব হাড়গুলো এক জায়গা হয়ে গেল, মাথার কঙ্কাল, হাতের কঙ্কালগুলো সবগুলো, মেরুদণ্ডগুলো সব এক জায়গা হয়ে গেল। সেভাবে নিয়ে গেল, ময়না তদন্ত হলো কি আসলে বিষ দেওয়া হয়েছিল কি না। তারপরে হাড়গুলো কি করবে, তা এক জায়গা গর্ত করে এভাবে হাড়গুলো পুঁতে দিল। বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন সুদখোরের অবস্থা, কিসে মাটিও পেল না, কেমন পর্যন্ত যে থাকবে একটা ঘরে, ওই ঘরেও থাকা তার তার কিসমতে জুটলো না, তার সৌভাগ্য অর্জন হলো না। এটা তো শুধু দুনিয়ার ছিল, আর আখিরাতে আজাব তো রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সুদ থেকে আর হারাম থেকে তওবা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় লাইভেরা, আমরা দেখছিলাম অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মুজিজা, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নেওয়া হয়েছে। মিরাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দেখেছেন তা আমরা বর্ণনা করার চেষ্টা করছি, এবং জাহান্নামে আমার নবী কি দেখেছেন, কি আজাব দেখেছেন তা সংক্ষিপ্ত আকারে আমরা শোনার চেষ্টা করলাম। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা কারো গীবত করব না, কাউকে অপবাদ দিব না, কারো দোষ ত্রুটি আমরা অন্বেষণ করব না, আর সুদের দিকে আমরা কখনো ধাবিত হব না। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তখন ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দর পে হল পূর্ণ আশা যা ছিল মনে, সাল্লু আলাইহি।